আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে। আরো জানতে শুনুন sbs.com.au/bangla।
এখন আমাদের সাথে টেলিফোনে রয়েছেন ঢাকা থেকে আলী হাবিব। তার কাছ থেকে জেনে নেব ঢাকা সহ বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার খবরগুলো। খাগড়াছড়ির রামগড়ে বাংলাদেশ ও ভারত সীমান্তে ফেনী নদীর ওপর নির্মিত বাংলাদেশ ভারত মৈত্রী সেতু একের মাধ্যমে দুই দেশ যুক্ত হল। বিস্তারিত খবর কি রয়েছে?
খাগড়াছড়ির রামগড়ে বাংলাদেশ ও ভারত সীমান্তে ফেনী নদীর ওপর নির্মিত সেতুর মাধ্যমে যুক্ত হল বাংলাদেশ ও ভারত। এই প্রথম সীমান্তের কোনো নদী সেতুর মাধ্যমে প্রতিবেশী দুটি দেশের মধ্যে সংযোগ স্থাপিত হল। গত মঙ্গলবার দুই দেশের সরকার প্রধান সেতুটি উদ্বোধন করেন। 1.9 কিলোমিটার দীর্ঘ এই সেতু রামগড়ের সঙ্গে ভারতের ত্রিপুরার সাব্রুম শহরকে যুক্ত করেছে। সেতুটির নামকরণ করা হয়েছে বাংলাদেশ ভারত মৈত্রী সেতু 1। ভারতের ত্রিপুরা, মিজোরাম সহ পূর্বাঞ্চলীয় 7 রাজ্যের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে 2015 সালের 6 জুন দুই প্রধানমন্ত্রী এই সেতুর ভিত্তি স্থাপন করেছিলেন। 133 কোটি রুপি ব্যয়ে সেতুটি নির্মাণ করেছে ভারতের ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড।
ব্যবসায়ীরা বলছেন, ফেনী নদীর উপর বাংলাদেশ ভারত মৈত্রী সেতু চালু হলে প্রতিবেশী দুই দেশ বাণিজ্যিকভাবে লাভবান হবে। এই বক্তব্যের পেছনে কি যুক্তি আছে?
ফেনী নদীর উপর বাংলাদেশ ভারত মৈত্রী সেতু চালু হলে 100 কিলোমিটার পথ পাড়ি দিয়েই ত্রিপুরা রাজ্যের সাব্রুমে পৌঁছা সম্ভব হবে। দূরত্ব কমার পাশাপাশি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্যে যেমন দ্রুত পণ্য রপ্তানি সহজ হবে, তেমনি আমদানিও করা যাবে দ্রুত। একই সঙ্গে ভারত ও চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য দ্রুত নিজেদের শহরে নিতে পারবে। ব্যবসায়ীরাও বলছেন, এই সেতুর মাধ্যমে প্রতিবেশী দুই দেশ বাণিজ্যিকভাবে লাভবান হবে। এতে পণ্য পরিবহনই নয়, ভ্রমণ এবং চিকিৎসার জন্য যাওয়া বাংলাদেশি যাত্রীরাও লাভবান হবে। বাংলাদেশ ভারতের মধ্যে 4000 কিলোমিটার স্থল সীমান্ত রয়েছে। এই প্রথম সীমান্তের কোন নদীর উপর নির্মিত সেতুর মাধ্যমে যুক্ত হচ্ছে দুই দেশ।
বাংলাদেশ ভারত মৈত্রী সেতু চালুর বিষয়ে দুই দেশ আর্থিকভাবে কিভাবে লাভবান হবে তার একটা হিসাব বিশ্বব্যাংক দিয়েছে। তারা একটি প্রতিবেদন করেছে, কি বলা হচ্ছে সেই প্রতিবেদনে?
বাংলাদেশের ওপর দিয়ে ভারতের পণ্যবাহী ট্রাক চললে দেশের জাতীয় আয় 17% বাড়বে বলে মনে করছে বিশ্বব্যাংক। অন্যদিকে ভারতের জাতীয় আয় বাড়বে 8%। বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল BBIN মোটর যানবাহনের তথ্য বিশ্লেষণ করে কানেক্টিং টু থ্রাইভ চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটি অব ট্রান্সপোর্ট ইন্টিগ্রেশন ইন ইস্টার্ন সাউথ এশিয়া শীর্ষক এক প্রতিবেদনে গত মঙ্গলবার এমন তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে বর্তমানে ভারতের ট্রাক চলাচলের অনুমোদন নেই, ফলে ভারতের উত্তর পূর্বাঞ্চল ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলো কেবল শিলিগুড়ি করিডরের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত। এই রুট দীর্ঘ ও ব্যয় সাপেক্ষ। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বাংলাদেশ ভুটান মার্সি টেম্বন বলেছেন, ভৌগোলিকভাবে বাংলাদেশ হল ভারত, নেপাল, ভুটান ও পূর্ব এশিয়ার দেশগুলোর গেটওয়ে। আঞ্চলিক বাণিজ্য, ট্রানজিট ও লজিস্টিক নেটওয়ার্ক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ এই অঞ্চলে অর্থনৈতিক পাওয়ার হাউস হতে পারে।
2017 সালের এপ্রিল মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, কেবল তার ও শেখ হাসিনার সরকারই তিস্তার পানি বণ্টন সমস্যা সমাধান করতে সক্ষম। মোদীর সেই সরকারের মেয়াদে তিস্তা চুক্তি হয়নি। নরেন্দ্র মোদী আগামী 26 ও 27 মার্চ বাংলাদেশ সফরে আসছেন। এই সফরে কি তিস্তা চুক্তি নিয়ে অগ্রগতির কোনো সম্ভাবনা আছে?
2017 সালের এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লি সফরের সময় বৈঠকে হায়দ্রাবাদ হাউসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই নরেন্দ্র মোদী বলেছিলেন, কেবল তাঁর ও শেখ হাসিনার সরকারই তিস্তার পানি বণ্টন সমস্যা সমাধান করতে সক্ষম। মোদীর সেই সরকারের মেয়াদে তিস্তা চুক্তি হয়নি। নরেন্দ্র মোদী আগামী 26 ও 27 মার্চ বাংলাদেশ সফরে আসছেন। তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর ঢাকা সফরের প্রাক্কালে তিস্তা নিয়ে বাগড়া দিয়েছিলেন মমতা। গত প্রায় 10 বছরেও যে এই ইস্যুতে মমতা তার মনোভাব বদলাননি। তিস্তার পানি বন্টন চুক্তিকে ইস্যু বানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে মমতা যতদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আছেন ততদিন তিস্তার পানি বন্টন চুক্তি অনিশ্চিত।
কোনো কোনো এলাকায় আওয়ামী লীগ কোন দলে জড়ালেও বাংলাদেশের অন্যতম বৃহৎ দল বিএনপি কিন্তু সেভাবে টেকসই আন্দোলন গড়ে তুলতে পারছে না। কেন আন্দোলনে কাঙ্ক্ষিত ফল পাচ্ছে না বিএনপি?
ইস্যুভিত্তিক আন্দোলন চালিয়ে যেতে পারলেও আন্দোলন টেকসই করাই বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দলটির নেতাকর্মীদের মতে ইস্যুভিত্তিক আন্দোলনে মাঝে মধ্যে দল চাঙ্গা হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে না পারলে আন্দোলনে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। বিষয়টি নিয়ে বিএনপির শীর্ষ পর্যায় থেকে মাঠ পর্যায়ের নেতারাও চিন্তিত বলে জানা যায়। অবশ্য সরকারের বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলনের কর্মকৌশল দলটি এখনও ঠিক করেনি। আগামী জাতীয় নির্বাচনের অন্তত বছরখানেক আগে ওই কৌশল তৈরি করা হতে পারে। তবে তার আগে সংগঠন গোছানোর পাশাপাশি দলের নেতৃত্বের কাঠামো ঠিক করা, আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোভাব পর্যবেক্ষণ এবং বাংলাদেশে ক্ষমতার বিকল্প কেন্দ্র বলে পরিচিত সামরিক ও বেসামরিক প্রশাসনের ন্যূনতম নিরপেক্ষ অবস্থান তৈরি করা বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল। সেই সঙ্গে সরকার বিরোধী বৃহত্তর জোট গঠনও বিএনপির জন্য আরেকটি চ্যালেঞ্জ, কারণ সরকারের বাইরে থাকা দলগুলোকে ঐক্যবদ্ধ করতে না পারলে আন্দোলনে নতুন মাত্রা আসবে না।
বাংলাদেশের নোয়াখালী অঞ্চলে সরকারি দল আওয়ামী লীগের নেতাদের মধ্যে গৃহ বিবাদ চরমে পৌঁছেছে, সংঘাত সংঘর্ষে ঘটেছে হতাহতের ঘটনা। কি ভাবছেন দলের কেন্দ্রীয় নেতারা?
নোয়াখালী অঞ্চলে দলের নেতাদের গৃহ বিবাদে বিব্রত কেন্দ্রীয় নেতারা। সেখানে এক পক্ষের নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা এবং অন্য পক্ষে রয়েছেন প্রভাবশালী দুজন সংসদ সদস্য। এই কারণে কেন্দ্রীয় নেতারা কাউকেই জোর দিয়ে কিছু বলতে পারছেন না। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে দলের আনুষ্ঠানিক একটি বৈঠক প্রয়োজন বলে মনে করেন কেন্দ্রীয় নেতাদের অনেকে। ওদিকে কোম্পানিগঞ্জের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার নির্বাচনের সময় বিভিন্ন বিস্ফোরক বক্তব্য দিয়ে আলোচনায় আসেন আব্দুল কাদের মির্জা। গত মঙ্গলবার সন্ধ্যায় পৌর এলাকায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হন। এর 15 দিন আগে দুই পক্ষের আরেকটি সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ যায় স্থানীয় এক সাংবাদিকের। প্রকাশ্যে দলের প্রভাবশালী দুই পক্ষের এমন সংঘর্ষ, প্রাণহানি ও বাকযুদ্ধে বিব্রত ও ক্ষুব্ধ কেন্দ্রীয় নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা।
এতক্ষণ টেলিফোনে আমাদের সাথে ছিলেন ঢাকা প্রতিনিধি আলী হাবিব।
ফেসবুকে ফলো করুন SBS বাংলা। আমাদেরকে লাইক দিন, শেয়ার করুন, আপনার মতামত দিন।